في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام. وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد. فحسبه جهنم ولبئس المهاد. صدق الله العلي.
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে রেডিও তেহরান 1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। অনুরোধের এই আসরে আজ সূরা নিসার 53-57 আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। শুরুতেই দেখা যাক 53, 54 ও 55 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
আম লাহুম নাসীবুম মিনাল মুলক ফা ইযা লা ইউতুনান নাস নাকীরা আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ وَمِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ وَكَفَى بِجَهَنَّمَ سَعِيرًا।
অর্থাৎ মুশরিকদের সাথে জোট বাঁধার জন্য সচেষ্ট ইহুদিরা কি এটা মনে করে যে রাষ্ট্রের শাসনে তাদের অংশ আছে? যদি থাকে, সেখানেও তারা লোকদেরকে এক কণাও দেবে না। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মুসলমানদের যা দিয়েছেন সেজন্য কি তারা হিংসা করে? আমরা ইব্রাহিমের বংশধরদেরও গ্রন্থ এবং বিজ্ঞান দান করেছিলাম, তাদেরকে দিয়েছিলাম বিশাল রাজ্য। তাদের মধ্যে একদল লোক তাওরাত, ইঞ্জিল ও জাবুরে বিশ্বাস করেছে, আর অন্যরা ইমান তো আনেনি, বরং অন্যদেরকেও ইমান আনতে বাধা দিয়েছে। জাহান্নামের আগুনই তাদেরকে পোড়ার জন্য যথেষ্ট।
আগের আয়াতের ব্যাখ্যায় আমরা বলেছিলাম, ইহুদিরা মদিনার মুসলমানদের পরাজিত করতে মক্কার মুশরিকদের সাহায্য চেয়েছিল এবং এজন্যে তাদের সাথে জোটবদ্ধ হয়েছিল। এই আয়াতে তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা কি রাষ্ট্রক্ষমতা হাতে পাবার আশায় এসব করছ? অথচ রাষ্ট্রক্ষমতা পাবার কোনো যোগ্যতা তোমাদের নেই, কারণ আধিপত্যের নেশা তোমাদের মধ্যে এত প্রবল যে তোমরা ক্ষমতায় গেলে কাউকে কোনো অধিকারই দেবে না, বরং সমস্ত সুযোগ সুবিধা ও অধিকার তোমরা নিজেরাই ভোগ করবে। এছাড়াও মুসলমানরা রাষ্ট্রক্ষমতা পেয়েছে বলে তোমরা হিংসা করছ কেন? এর আগেও আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের মধ্য থেকে হযরত মুসা, দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম সহ অনেক নবীকে কি ধর্মগ্রন্থ ও রাষ্ট্রক্ষমতা দেননি? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররা যদি ঐশী গ্রন্থ ও রাষ্ট্রক্ষমতা পেয়ে থাকেন, তাহলে অবাক হবার কি আছে? এমনকি ইসলাম বিদ্বেষ তোমাদের এত অন্ধ করে দিয়েছে যে তোমরা মুশরিকদেরকে মুসলমানদের চেয়েও ভালো মনে করছ। এরপর আল্লাহ মুসলমানদের উদ্দেশ্য করে বলেছেন, অবশ্য মুসা, দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের যুগেও একদল লোক তাদের উপর ঈমান এনেছিল এবং অন্য একদল তাদের বিরোধিতা করেছিল, তাই এখনও ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ না করায় নিরাশ হয়েও না। জেনে রাখো, এ ধরনের ঘটনা সব যুগেই ঘটেছে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত মুসলমানদের বোঝা উচিত কারা তাদের শত্রু। এইসব শত্রুর হাত থেকে ইসলাম ধর্ম ও নিজেদের অবস্থানকে রক্ষা এবং তার শক্তিশালী করার পদক্ষেপ নিতে হবে, কারণ ইসলামের শত্রুরা ক্ষমতায় আসলে তারা মুসলমানদেরকে উপেক্ষা করবে। দ্বিতীয়ত, কৃপণতা, সংকীর্ণতা ও অন্যায় বিচার বা অপবাদ দেয়া বস্তুপূজা এবং ক্ষমতা লিপসারি লক্ষণ। তৃতীয়ত, অন্যের কাছে যা আছে তা আল্লাহরই দেয়া নিয়ামত, এজন্য হিংসা করার অর্থ হল আল্লাহর ইচ্ছার ব্যাপারে অসন্তুষ্ট হওয়া। অন্যের সম্পদ বা ক্ষমতা কমে যাক এমনটি আশা করার চেয়ে নিজের জন্য আল্লাহর দয়া ও অনুগ্রহ পাওয়ার আশা করা উচিত। এবারে সূরা নিসার 56 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে বলা হয়েছে, অর্থাৎ, যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে তাদেরকে আমি শীঘ্রই দোজখের আগুনে প্রবেশ করাব। যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদের চামড়া বদলে দেব, যেন তারা শাস্তির আস্বাদ গ্রহণ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
সূরা নিসার আগের কয়েকটি আয়াতে নবী রাসূল ও তাদের প্রতি একদল মানুষের শত্রুতা এবং হিংসার কথা উল্লেখ করা হয়েছে। 55 নম্বর আয়াতে এসব লোকের জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট বলে আল্লাহ মন্তব্য করেছেন। এই আয়াতে তাদের কুফুরের উপযুক্ত ও কঠোর শাস্তির কথা বিস্তারিতভাবে উল্লেখ করে বলা হয়েছে, যারা সারা জীবন ধরে সত্যের বিরোধিতা করেছে এবং প্রতি মুহূর্তে যাদের খোদাদ্রোহিতা বৃদ্ধি পেয়েছে তারা চিরকাল শাস্তি পাবার যোগ্য। অর্থাৎ, কাফের ও পথভ্রষ্টরা যেন এ ধারণা না করে যে পরকালে দোজখের আগুন তাদেরকে একবারই দগ্ধ করবে, না বারবার তাদের শরীরে নতুন চামড়া দেখা দেবে এবং এভাবে তারা স্থায়ীভাবে দগ্ধ হতে থাকবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, পরকালের স্থায়ী শাস্তির যন্ত্রণা দুনিয়ার মতো কিছুকাল পর কমে যায় না। দ্বিতীয়ত, পরকালে মানুষের পুনরুত্থান হবে দৈহিক ও আত্মিক, তাই পাপী মানুষের চামড়া ও শরীরের অন্যান্য অংশ শাস্তির যন্ত্রণা ভোগ করবে, তাই পরকালে শুধু আত্মিক শাস্তি দেয়া হবে এমন ধারণা ঠিক নয়। তৃতীয়ত, পরকালের শাস্তি আমাদের কাজের ফল হিসেবেই দেখা দিবে, কারণ আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করেন না। আল্লাহ ন্যায় বিচারক ও প্রজ্ঞাময় এবং বান্দাদের সাথে তার আচরণও প্রজ্ঞাপূর্ণ। এবারে এই সূরার 57 নম্বর আয়াতের দিকে নজর দেয়া যাক। এই আয়াতে বলা হয়েছে,
والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا।
অর্থাৎ, যারা ইমান এনেছে ও সৎ কাজ করে নিশ্চয়ই আমি তাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাব যার বাগানের নিচ দিয়ে নদী প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী থাকবে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ছায়ায় স্থান দেয়া হবে।
আগের আয়াতে পরকালে অবিশ্বাসীদের কঠোর শাস্তির কথা উল্লেখের পর এই আয়াতে মুমিনদেরকে মহা পুরস্কার দেওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। এই আয়াতে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো এবং সৎ কাজ করো, তাহলে পরকালে এমন বেহেশত দেয়া হবে যার সবুজ শ্যামল ও বৃক্ষ শোভিত বাগানের পাশ দিয়ে বয়ে যাবে নদী। সেখানে শাখা প্রশাখাযুক্ত গাছের ছায়া হবে খুবই স্নিগ্ধ। এছাড়াও তাদের আনন্দ পূর্ণতর করার জন্য সেখানে থাকবে সঙ্গিনী, যারা পৃথিবীতে প্রচুর ভোগ ও বিলাসিতা বর্জন করেছে এবং অপবিত্রতা থেকে মুক্ত থেকেছে, তারাই পবিত্র বেহেশতে স্থান পাবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত মানুষ পথ বেছে নেয়ার ক্ষেত্রে স্বাধীন হলেও কাজের পুরস্কার বা শাস্তি ভোগের ক্ষেত্রে স্বাধীন নয়। কুফরির পরিণতি হল শাস্তি ও যন্ত্রণা এবং ইমানের ফল হল প্রশান্তি ও নিরাপত্তা। দ্বিতীয়ত, পবিত্রতা ও পবিত্র চরিত্র নারী এবং পুরুষ সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। আর এজন্যই আল্লাহ বেহেশতের সঙ্গিনীদের সৌন্দর্যের কথা উল্লেখ না করে তাদের পবিত্রতার কথা উল্লেখ করেছেন। শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হচ্ছে, সবার জন্য থাকছে মঙ্গল কামনা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে কমন রোগ, যে রোগটি বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন মহামারী হয়ে উঠছে, সেটি হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র। সারা বিশ্বে এই রোগটি এখন আতঙ্কের নাম হিসেবে ছড়িয়ে পড়েছে। তো আশার কথা, প্রায় 70% প্রতিরোধযোগ্য এই রোগটি। বলা চলে আমাদের সবার ঘরে বসবাস করা এই ডায়াবেটিস বহুমূত্র বা মধুমেহ রোগটি নিয়ে আজ তৃতীয় পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুল। জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
জনাব ডাক্তার আবু কামরান রাহুল, দ্বিতীয় পর্বের শেষ ভাগে নিয়ন্ত্রিত জীবন অভ্যাস নিয়ে কথা হচ্ছিল, কিন্তু বিষয়টি শেষ করা যায়নি। আপনি যদি নিয়ন্ত্রিত জীবন অভ্যাস, যা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে সহায়তা করে, সে সম্পর্কে বিস্তারিত বলেন।
আসলে নিয়ন্ত্রিত জীবন অভ্যাস বলতে দুটো জিনিসকে বুঝি, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা। এখন যদি পয়েন্ট আকারে বলি, তাহলে প্রথমত ছোটবেলা থেকে সবুজ শাক সবজি, মাছ এবং চর্বিযুক্ত খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, ফাস্টফুড, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাবার, চকলেট, আইসক্রিম ইত্যাদি পরিহার করার চেষ্টা করতে হবে। তারপরে আসেন ধূমপান পরিহার করতে হবে, সময় মতো ঘুমানো, স্ট্রেস পরিহার। সর্বোপরি নিয়মাবর্তিতা মানার মধ্যে নিহিত আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের মূল ব্যবস্থা। এছাড়াও শিশু, কিশোর ও বয়স্ক সবার মধ্যে কায়িক শ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে, এবং এই সচেতনতা গড়ে তুলতে সঠিক জীবন আচরণ তত্ত্বগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, মিডিয়ার সঠিক ব্যবহার, সমাজকর্মীকে সচেতন করে তোলা এবং সচেতনতা ক্যাম্প তৈরি করা।
ডাক্তার রাহুল, এই নিয়ন্ত্রিত জীবন অভ্যাসের মধ্যে আপনি বললেন খাদ্য অভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো ডায়াবেটিস রোগীর খাবারটি কেমন হবে, এ বিষয়ে কি কোনো চার্ট মেনে চলতে হবে, যদি বিষয়টি একটু বুঝিয়ে বলেন।
ডায়াবেটিস রোগীর খাবার হবে খাদ্য তালিকা অনুযায়ী, সেটা যে কোনো ডায়াবেটিস গাইডবুকেই পাওয়া যাচ্ছে। আর ডায়াবেটিস রোগীর খাবার তৈরির সময় আমরা খাদ্য তালিকাটা এমনভাবে তৈরি করে থাকি যাতে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকে 50-60%, চর্বি জাতীয় খাবার বা ফ্যাট 30%, আমিষ জাতীয় খাবার বা প্রোটিন 10-20%। আর ডায়াবেটিস রোগীর বেলায় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো বেলার খাবার বাদ দেওয়া ঠিক নয়, একসাথে অনেক খাবার না খেয়ে সেটা ব্যঙ্গে ব্যঙ্গে খেতে হবে। তিন বেলার খাবার 6 বার ভাগ করে খাবেন, যেমন সকাল, মধ্য সকাল, দুপুর, বিকাল, রাত এবং শোয়ার আগে। সাধারণত আমরা বলে থাকি 2 বেলা রুটি এবং দুপুরে ভাত, ভাতটাই হচ্ছে দুপুরের ভাতটাই হচ্ছে মূল খাদ্য। আর সকাল এবং রাতে রুটি খাবেন, মধ্য সকালে যদি স্ন্যাক্স খেতে চান বা চা খেতে চান সেটা পারবেন, চা যদি খেতে চান আর চিনি ছাড়া, বা চিনি যদি খেতেই হয় তাহলে বাজারে আপনার ক্যালোরিহীন, ক্যালোরি ছাড়া আপনাকে ট্যাবলেট পাওয়া যায় সেটা দিয়ে খেতে পারেন, অথবা চিনি ছাড়া খেতে পারেন। মনে রাখতে হবে যে সন্ধ্যার পরে চা না খাওয়াটাই ভালো, সন্ধ্যার পরে যদি ডায়াবেটিস রোগীর চা খায় সেতে তার ঘুমে সমস্যা হবে, এবং ঘুমে সমস্যা হওয়া থেকে তার ডায়াবেটিসটা অনিয়ন্ত্রণে চলে যেতে পারে।
শ্রোতা বন্ধুরা, ডায়াবেটিস নিয়ে মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার রাহুল, ছোট্ট একটি বিষয়ে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ডায়াবেটিস বহুমূত্র বা মধুমেহ, এই রোগটির সাথে মিষ্টির একটি সম্পর্ক আছে, চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না ইত্যাদি। তো ধরুন কেউ মিষ্টি খেতে খুব পছন্দ করেন, তিনি ডায়াবেটিসে আক্রান্ত, তো তিনি কি একদমই মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন না?
ডায়াবেটিস রোগীর মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার অবশ্যই পরিহার করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে ডায়াবেটিস রোগী যারা, তাদের কিন্তু মিষ্টির প্রতি একটা আলাদা আকর্ষণ জাগে, তাহলে মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার পরিহার অবশ্যই করতে হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার শর্ত মোতাবেক যদি হাইপোগ্লাইসিমিয়া হয় সেক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবার একটু নিতেই পারে। আর ডায়াবেটিস রোগীরা চর্বি জাতীয় খাবার যেমন গরু, খাসির মাংস, মগজ, কলিজা, চিংড়ি, ডিমের কুসুম কম খেতে হবে। মাটির নিচে হয় এমন সবজি কম খাবেন, যেমন কচু, মূলা, গাজর, শালগম, অলকপি। মনে রাখতে হবে আলুকে সবজি হিসাবে গণ্য করা যাবে না, কারণ এটি ভাত বা রুটির বিকল্প খাদ্য। মাটির উপরে যেসব সবজি হয় তা খাওয়া কম খাবেন। দেখেন, ডায়াবেটিস রোগীর আমরা মিষ্টি এবং মিষ্টি খাবার যেমন চিনি গুঁড়া কিংবা চিনি গুঁড়া দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রায় নিষিদ্ধ বলে থাকি, তবে শর্ত সাপেক্ষে সুগার খেতে পারে, যেমন হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের গ্লুকোজ কমে গেলে সেক্ষেত্রে অনেক সময় আমরা চকলেট বা একটু চিনি জাতীয় খাবার খেতে বলি, যাতে তাড়াতাড়ি তার হাইপোগ্লাইসিমিয়া থেকে সুগার লেভেলটা একটু বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের মিষ্টির প্রতি আকর্ষণ একটু বেশিই থাকে। মিষ্টি খাওয়া নিষেধ বলা হয় এজন্য কারণ মিষ্টির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, যা খাওয়ার সাথে সাথেই রক্তের গ্লুকোজ বাড়িয়ে দেয়।
ডাক্তার আবু কামরান রাহুল ডায়াবেটিস নিয়ে ধারাবাহিক আলোচনায় রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, ডায়াবেটিস নিয়ে চতুর্থ পর্বের আলোচনায় আপনাদের সঙ্গ পাবার আশা করছি। সবাই ভালো, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। অমর কিংবদন্তি অমর খৈয়াম,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ অমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি অমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত অনুষ্ঠানে অমর খৈয়ামের ঘনিষ্ঠ বন্ধু, শোভাকাঙ্ক্ষী ও সেলজুক রাজবংশের গুরুত্বপূর্ণ মন্ত্রী নিজামুল মুলকের অবদান এবং শাসন ব্যবস্থা নিশাপুর থেকে স্পাহানে স্থানান্তরের পর তৎকালীন স্পাহানের কিছু চিত্র তুলে ধরেছিলাম। আজকে আমরা খ্রিস্টীয় 1100 শতকে অমর খৈয়ামের স্পাহান গমন এবং জ্যোতির্বিদ্যা ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। এর আগের আলোচনায় আমরা বলেছিলাম যে সেলজুক দরবারের মন্ত্রী খাজা নিজামুল মুলুক এবং সেলজুক রাজা মালিক শাহ অমর খৈয়ামকে স্পাহানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। খৈয়ামের বিজ্ঞান চিন্তাকে কাজে লাগিয়ে তারা স্পাহানে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র মান মন্দির স্থাপন করতে চেয়েছিলেন এবং সেইখানে তারা এমন একটি ক্যালেন্ডার নির্মাণ করতে চেয়েছিলেন যেখানে সময়ের সঠিক হিসাব রাখা যাবে। এ কারণে স্পাহান মান মন্দিরে গবেষণা ও পরিচালনার দায়িত্ব খৈয়ামকে দেওয়া হয়েছিল। খৈয়াম তার সময়ের বিখ্যাত বিজ্ঞানী ও গণিতবিদদের একটি দল নিয়ে এই মান মন্দিরে মহাকাশ গবেষণা কাজে নিয়োজিত হন। নক্ষত্রের গতিবিধি অধ্যয়ন করে তারা জিজ নামে একটি বই তৈরি করেন যেখানে মহাকাশে তারার গতিবিধি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। খৈয়াম ও তার দল এমন একটি সৌর ক্যালেন্ডার তৈরি করতে সক্ষম হন যা জালালি ক্যালেন্ডার নামে পরিচিত। এটি এখনও বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য কালপঞ্জি বা ক্যালেন্ডার হিসাবে বিবেচিত। খৈয়ামের উপস্থিতি এবং তার জ্ঞান ও প্রতিভা ছাড়া এই প্রতিনিধি দলের প্রচেষ্টা সম্পূর্ণ হতো না।
ইতিহাস বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সময়। ইতিহাস গবেষণার ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা সম্পর্কে সঠিক ধারণা রাখা ও ঘটনার পরিচিতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা কোন একটি ঘটনার আদ্যোপান্ত ঐতিহাসিক বিশ্লেষণ করতে প্রয়োজন ঘটনার সঠিক সময় সম্পর্কে জানা। যদি সঠিক সময় সম্পর্কে ধারণা না থাকে বা দুর্বলতা থাকে তাহলে কোনো ঘটনার বিশ্লেষণগুলো স্বাভাবিকভাবে দুর্বল ও ত্রুটিপূর্ণ হবে। সুতরাং ঐতিহাসিক কোনো ঘটনার সময় জানার জন্য ইতিহাস গবেষকদেরকে অবশ্যই ওই যুগের সময় ও অবস্থান সম্পর্কে জানতে হবে, কারণ সব যুগে প্রতিটি জাতি তার ধর্মীয়, জাতীয় ও রাজনৈতিক মানদণ্ড অনুযায়ী সময়ের হিসাব ঠিক রাখার জন্য ভিন্ন ভিন্ন কালপঞ্জি ব্যবহার করেছে এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনার সময় বা তারিখ নির্ধারণ করেছে। ইরানের সেলজুক শাসনামলে যে ক্যালেন্ডার ব্যবস্থা চালু হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আজকের ইরানে যে সৌর ক্যালেন্ডার চালু রয়েছে তার ভিত্তি হল জালালি ক্যালেন্ডার। এই জালালি ক্যালেন্ডার সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানার চেষ্টা করব।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী অমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি অমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
জালালি ক্যালেন্ডারের গুরুত্ব অনেক বেশি। এই ক্যালেন্ডারটি সেলজুক আমলে দেশের প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আজও এটি বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এবং কম ত্রুটি প্রবণ ক্যালেন্ডারগুলোর মধ্যে একটি। এ কারণে এবারে এই ক্যালেন্ডার সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। সেলজুক রাজা মালিক শাহের উপাধি ছিল জালালউদ্দিন, এর জন্য ক্যালেন্ডারের নামকরণ করা হল জালালি ক্যালেন্ডার। জালালি ক্যালেন্ডার হল একটি সৌর ক্যালেন্ডার যা জালালউদ্দিন মালিক শাহের শাসনামলে ইস্পাহানের গবেষক দলের প্রচেষ্টায় ইরানের একটি বড় অংশে চালু হয়েছিল। তার আগে আমরা যদি সুদূর অতীতে 224 থেকে 651 খ্রিস্টাব্দে সাসানি যুগে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাব সেই সময়ের রাজাদের রাজস্ব আদায়ের নিজস্ব নিয়ম ছিল এবং কর আদায় শুরু হতো বছরের শুরুতে নওরোজের সময়। তারা সময়ের হিসাব ঠিক রাখার জন্য ইয়াজদ গার্দি ক্যালেন্ডার ব্যবহার করত, যেখানে অধিবর্ষ গণনা করা হতো, যা ইংরেজিতে লিপ ইয়ার নামে অধিক পরিচিত।
সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। এই সময়কে এক সৌর বছর বলে, কিন্তু ইংরেজি গণনার সুবিধার্থে 365 দিনকে সৌর বছর ধরা হয় এবং প্রতি চতুর্থ বছরে একদিন বাড়িয়ে 366 দিনে এক সৌর বছর গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন ধরা হয়। এরূপ বছরকে অধিবর্ষ বলে, যা ইংরেজিতে লিপ ইয়ার নামে পরিচিত। ইরানে ইসলামের আগমনের পরও আলাভিয়ানদের দরবারে ইরানের নিজস্ব ও বহু ঐতিহ্য, সংস্কৃতি ও প্রথা প্রচলিত ছিল, কিন্তু এরপর পর্যায়ক্রমে অধিবর্ষ নিয়মটি ইয়াজদগার্দি ক্যালেন্ডারে আর প্রয়োগ করা হয়নি। এতে করে নওরোজ বসন্ত ঋতু থেকে বাদ পড়ে, ফলে কর আদায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর আদায়ের সময় নির্ধারণ নিয়ে ঝামেলায় পড়েন এবং সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়। এ কারণে মোতাওয়াক্কেল ও মোতাজাদ নামে দুই আব্বাসীয় শাসক ইরানিদের পুরনো কালপঞ্জি রীতি অনুযায়ী ইরানি অধিবর্ষ বা লিপ ইয়ারের কথা ভেবেছিলেন।
আব্বাসীয় শাসকরা বছরের শুরুটা স্থায়ী রূপ নেয়ার জন্য ব্যাপক চেষ্টা চালালেও যথাযথ ক্যালেন্ডারের অভাবের কারণে সময়ের সাথে তারা তাল মিলিয়ে চলতে পারেননি এবং বিশৃঙ্খলা তৈরি হয়। অন্যদিকে অধিবর্ষ বা লিপ ইয়ারের ভূমিকাকে অবহেলা করার কারণে সেলজুক শাসক মালিকও ঝামেলায় পড়েন। এছাড়া অধিবর্ষ ছাড়া ইরানিদের ইয়ারসগার্দি ক্যালেন্ডার চালু করা হয়েছিল, অনেক সমস্যার সৃষ্টি হচ্ছিল। তখন ইরানিদের জাতীয় বড় উৎসব নববর্ষ বা নওরোজকে বসন্তের প্রথম দিন হিসাবে ধরা হতো না। এ কারণে জনগণের কাছ থেকে কর আদায়ের ক্ষেত্রে নানাবিধ সংকট ও জটিলতা তৈরি হয়েছিল। বছরের প্রাকৃতিক চক্রের সাথে ক্যালেন্ডারের নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয় না থাকায় কৃষকদের ফসল রোপণ এবং ফসল কাটার মৌসুমের সাথে কর আদায়ের সময়ের সামঞ্জস্য ছিল না। তাই খাজা নিজামুল মুলক এবং মালিক শাহ তখনকার প্রচলিত ক্যালেন্ডার পরিবর্তন করার পাশাপাশি একটি নতুন মহাকাশ গবেষণা কেন্দ্র বা মানমন্দির নির্মাণের চিন্তা করেছিলেন। এই কাজটি করার জন্য ওমর খৈয়ামের নেতৃত্বে একদল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদকে ইস্পাহানে আসার আমন্ত্রণ জানানো হয়।
শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আগামী অনুষ্ঠানেও আমরা ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
যুদ্ধ ও আসল অপরাধী।
শ্রোতা ভাই বোনেরা, যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। গত দুই পর্বের আলোচনায় আমরা আমেরিকায় চাপিয়ে দেওয়া গ্রানাডা যুদ্ধের পটভূমি ও এর কিছু গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরান ইরাক যুদ্ধ সম্পর্কে কিছু কথা বলব।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংঘটিত সবচেয়ে দীর্ঘ যুদ্ধগুলোর মধ্যে অন্যতম। বিশ্বের 26টি দেশের সরকার এ যুদ্ধে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। মার্কিন চিন্তাবিদ জেমস বিলের মতে, ইরান ইরাক যুদ্ধের মূল কারণ ছিল পারস্য উপসাগরের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন। এই স্বপ্নটি দেখত সাদ্দাম। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের ফলে মার্কিন সরকারের সেবাদাস ও স্বৈরতান্ত্রিক রাজা শাহের পতন ঘটলে সাদ্দাম ইরান বিদ্বেষী রীতি গ্রহণ করে। সাদ্দাম তার দৃষ্টিতে এটা বুঝতে পারে যে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার নিয়োজিত পুলিশ বা লাঠিয়াল হিসেবে যেই পদে আসীন ছিল ইরানের রাজা, সেই পদটি খালি হয়ে গেছে, তাই সে নিজেই এই খালি পদটি দখল করতে পারে। তবে এজন্য ইরাকের পাশে পানির বা সমুদ্রের যথেষ্ট সীমানা থাকা দরকার এবং এজন্য পারস্য উপসাগরের উপরও কর্তৃত্ব প্রতিষ্ঠা জরুরি। এই পরিপ্রেক্ষিতে সাদ্দাম দাবি করে যে ইরান ও ইরাকের সীমান্ত বিরোধ নিরসনের জন্য 1975 সালে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে বাগদাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জার্মানির স্পিগেল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সাদ্দাম বলেছিল যে 1975 সালে সীমান্ত চুক্তি স্বাক্ষরের সময় বাগদাদ প্রতারিত হয়েছিল। এ সময় ইরাক সরকারের কর্মকর্তারাও এটা মনে করত যে ইসলামী বিপ্লবের পর ইরান দুর্বল হয়ে গেছে, তাই এ সময় ইরানে হামলা চালানো হলে পারস্য উপসাগরের উপর তেহরানের যে আধিপত্য রয়েছে তার অবসান ঘটবে এবং একই সময়ে দক্ষিণ ইরাকের শিয়া ও উত্তর ইরাকের কুর্দিদের সঙ্গে সমস্যার সমাধানের নতুন পথও তাদের সামনে তুলে ধরা সম্ভব হবে। এ অবস্থায় 1980 সালের জুন মাসে তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা ব্রেজনস্কি ও সাদ্দাম ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ব্যাপারে এক সমঝোতায় উপনীত হয়। এ সম্পর্কে ফরাসি দৈনিক ফিগারো লিখেছে, ইরাকিরা দাবি করেছে যে ব্রেজনস্কি তাদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এ অবস্থায় 1980 সালের 22শে সেপ্টেম্বর দুপুর 12টায় তৎকালীন ইরাকি প্রতিরক্ষা মন্ত্রী খেইর আল্লাহ ইরানে সরাসরি হামলা চালার কথা ঘোষণা করে।
ইরাকি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ইরানে ঢুকে পড়ে এবং সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে হামলা চালায়। সেদিনই শেষ বেলের দিকে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কুট ওয়ার্ল্ড হাইম বাগদাদ ও তেহরানকে শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধ মীমাংসার পরামর্শ দেন। পরের দিন ইরাকি সেনারা পশ্চিম ও দক্ষিণ ইরানের এক বিশাল অঞ্চল দখল করার প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি প্রকাশ করে। অনানুষ্ঠানিক এক আলোচনার পর প্রকাশিত এই বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা লঙ্ঘন ও জাতিসংঘের আইন লঙ্ঘনের জন্য এবং ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালানোর জন্য ইরাকের নিন্দা করা হয়নি। এমনকি ইরাকি সেনাদেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানায় ফিরিয়ে নেওয়ার কথাও বলা হয়নি ওই বিবৃতিতে। কেবল এটাই বলা হয় যে উভয় পক্ষ যেন সামরিক পদক্ষেপ সহ এমন সব পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে যা চলমান বিপজ্জনক পরিস্থিতিকে আরও শোচনীয় করতে পারে।
ইরানের উপর ইরাকি হামলা অব্যাহত ও তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে 1980 সালের 18 সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে তার প্রথম আনুষ্ঠানিক প্রস্তাবে বল প্রয়োগ থেকে বিরত থাকতে ও বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করতে উভয় দেশের প্রতি আহ্বান জানায়। বাগদাদ এই প্রস্তাব উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে মেনে নেয়ার কথা জানায়, কিন্তু ইরান ইরাকের পক্ষ থেকে বারবার আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন ও তেহরানের ধৈর্য ধারণকে দুর্বলতা হিসেবে ধরে নিয়ে বাগদাদের পক্ষ থেকে এর অপব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করে। ইরানের মাটিতে যতক্ষণ পর্যন্ত ইরাকি সেনাদের আগ্রাসী তৎপরতা চলতে থাকবে ততক্ষণ জাতিসংঘের এই প্রস্তাব তেহরান মেনে নেবে না বলে জানিয়ে দেয়। ইরানের দৃষ্টিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধ শুরু হয়েছে বলে জানালেও কে এই যুদ্ধ শুরু করেছে তা নির্ধারিত ও ঘোষণা করেনি এবং এ আগ্রাসী ও কে আগ্রাসনের শিকার এ তিনটি মৌলিক বিষয়ে কিছু উল্লেখ করেনি। তাই ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবটির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
কিন্তু ইরানের এই প্রতিবাদের জবাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরও কয়েকটি প্রস্তাব উত্থাপন করে, আর এইসব প্রস্তাবেও ওই তিনটি মৌলিক প্রশ্ন উপেক্ষিতই থেকে যায়। ইরাকের সাদ্দাম সরকার ইরানে তার সামরিক আগ্রাসনকে নির্লজ্জের মতো প্রতিরক্ষার পদক্ষেপ বলে প্রচারের চেষ্টা চালায়, কিন্তু তেহরান তার মাটিতে ইরাকি হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে এবং এই আগ্রাসনের মোকাবেলায় প্রতিরক্ষার পদক্ষেপ নেওয়াকে তার বৈধ অধিকার বলে স্পষ্টভাবে ঘোষণা করে। এমনকি ইরাকের ভেতরেও এ ধরনের প্রতিরক্ষামূলক তৎপরতা চালানোর অধিকার রাখে বলে জানিয়ে দেয়। কিন্তু জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইরানের এই অধিকারের ব্যাপারে দীর্ঘ 22 মাস পর্যন্ত নীরব থাকে, আর এ সময়ের ভেতরে আন্তর্জাতিক সমাজের নিরাপত্তার সুযোগে সাদ্দামের নেতৃত্বাধীন ইরাক ইসলামী ইরানের বিশাল ভূখণ্ডের মধ্যে তার জবরদখল পাকাপোক্ত করার চেষ্টা চালায়।
কিন্তু ধীরে ধীরে ইরানি মুজাহিদরা প্রতিরোধ যুদ্ধে সাফল্য পেতে থাকে এবং এক পর্যায়ে দক্ষিণ ইরানের খোরাম শহরকে মুক্ত করতে সক্ষম হয়, আর এই বিশাল সাফল্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং তা রাজনৈতিক পরিস্থিতির উপর ব্যাপক প্রভাবে ফেলেছে। খুরম শহরকে মুক্ত করার ঘটনা ইরানের অবস্থানকে ইরাকের চেয়ে শক্তিশালী করে দেয়, ফলে আগ্রাসী সাদ্দাম সরকার মারাত্মক সংকটের শিকার হয়। ইরাকের জনগণ ও বার্থ পার্টির মধ্যে সাদ্দামের অবস্থান নড়বড়ে হয়ে ওঠে। এ অবস্থায় আরব রাজা বাদশারা সাদ্দাম সরকারের কাছে তাদের অর্থ সহায়তার ঢল কিছুকালের জন্য বন্ধ করে দেয়। 1982 সালের দিকে ইরাকের অর্থনৈতিক সংকট প্রকট হয়ে ফুটে ওঠে। এ অবস্থায় ইরাকের সাদ্দাম সরকারের পতন ঘটতে পারে এবং সেখানে ইরানের মতো একটি বিপ্লবী সরকার গঠিত হতে পারে বলে মার্কিন সরকার চিন্তিত হয়ে পড়ে। ফলে মার্কিন সরকার ইরানের উপর নিষেধাজ্ঞার মাত্রা বাড়িয়ে দেয় এবং ইরানকে অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহে বাধা দিতে থাকে।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তার একজন বিশেষ প্রতিনিধিকে দেশে দেশে পাঠান যাতে তারা ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা জানিয়ে দেয় যে তেহরান যুদ্ধবিরতি ও বাগদাদের সঙ্গে আলোচনার প্রস্তাব না মানা পর্যন্ত ওয়াশিংটনের এই পররাষ্ট্রনীতি বহাল থাকবে। তো শ্রোতা ভাই বোনেরা, ইরান ইরাক যুদ্ধ বিষয়ে আমরা আগামী আসরেও কথা বলব, তখনও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কিত আলোচনার গত পর্বে আমরা আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো সেনাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলেছি। এ ইস্যুতে পাশ্চাত্যের প্রতি সমালোচনার একটি বড় কারণ হচ্ছে তারা মানবাধিকার বিষয়টিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, বিশেষ করে শত্রুদেশের বিরুদ্ধে বিদ্বেষ চরিতার্থ করার কাজে লাগায় মানবাধিকার ইস্যুকে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।
পাশ্চাত্যের দৃষ্টিতে মানবাধিকার বিষয়টি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের অন্যতম প্রধান হাতিয়ার। মানবাধিকারের আড়ালে তারা গোপনে অনেক এজেন্ডা বাস্তবায়ন করে। কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স সহ পাশ্চাত্যের আরও অনেক দেশ মানবাধিকারের পক্ষে অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবতার সাথে তাদের কথা ও আচরণের কোনো মিল নেই। কারণ এ দেশগুলোতে বিরোধী মত দমন, স্থানীয় আদিবাসী এবং অশ্বেতাঙ্গদের উপর হত্যাযজ্ঞ, সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের অধিকার ক্ষুণ্ণ করা, কারাবন্দীদের উপর অকথ্য নির্যাতন চালানো, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিবাসীদের সাথে দুর্ব্যবহার প্রভৃতির কথা উল্লেখ করা যায়, যা মানবাধিকার লঙ্ঘনের বড় দৃষ্টান্ত। এ থেকে বোঝা যায় পাশ্চাত্য তাদের রাজনৈতিক স্বার্থে মানবাধিকার ইস্যুটিকে ব্যবহার করে। মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির বিষয়টি কয়েকটি দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, পাশ্চাত্যের এ আচরণ বিশ্বে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কোনো ভূমিকায় রাখবে না। দ্বিতীয়ত, রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টার কারণে মানবাধিকারের প্রকৃত মর্ম হারিয়ে যেতে বসেছে।
সামাজিক শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা বিষয়ক গবেষক রবার্ট ফ্রান্টিনা বলেছেন, 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক প্রস্তাব পাশ হয়। যুক্তরাষ্ট্রসহ 48টি দেশ ওই প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছিল। প্রস্তাবে মানবাধিকার রক্ষার জন্য খুঁটিনাটি এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয় যা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। কিন্তু এ প্রস্তাবের প্রতি ওয়াশিংটন সমর্থন জানালেও যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অনেক দেশ মানবাধিকার বিষয়ক নীতিমালা মানছে না। এতে কোনো সন্দেহ নেই যে মানবাধিকার রক্ষা বিষয়ক নীতিমালায় রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়িয়ে গিয়ে এবং ধর্ম, বর্ণ ও জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে সবাইকে সমান দৃষ্টিতে দেখা কথা বলা হয়েছে। মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক ঘোষণায় ইতিবাচক কথা থাকলেও দুঃখজনকভাবে এটি এখন অন্য দেশের উপর চাপ সৃষ্টির জন্য পাশ্চাত্যের হাতিয়ারে পরিণত হয়েছে। এ চাপ সৃষ্টির মাধ্যমে পাশ্চাত্য অন্য দেশের উপর সাংস্কৃতিক আগ্রাসন এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।
ইসলাম ধর্মেও মানবাধিকারের নীতিমালা বর্ণিত হয়েছে। পাশ্চাত্যে মানবাধিকারের যে দর্শন তার সাথে ইসলামের বেশ খানিকটা পার্থক্য রয়েছে। ইসলামের দৃষ্টিতে মানবীয় মূল্যবোধ রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এ বিষয়টি মেনে চলতে মুসলমানদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। সে কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। যদিও বর্তমান মানব জাতি বস্তুগত উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধন করেছে, কিন্তু সভ্যতা টিকিয়ে রাখা এবং মানবাধিকার রক্ষার জন্য ইমান ও আধ্যাত্মিকতার প্রয়োজন রয়েছে। ইসলামে মানবাধিকার রক্ষার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট রাখা, কিন্তু পাশ্চাত্যের মানবাধিকার নীতিমালার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই পার্থক্য থেকে বোঝা যায় এ কারণেই পাশ্চাত্যের সরকারগুলো অবলীলায় মানবাধিকার বিষয়ে দ্বিমুখী নীতি গ্রহণ করেছে এবং এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। সরকারগুলোর এই আচরণের কারণে মানবাধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠনগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না, ফলে মানবীয় মূল্যবোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে।
একই কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদও বিভিন্ন দেশে মানবাধিকারের নীতিমালা বাস্তবায়ন এবং মানবাধিকার পরিস্থিতির উপর নিরপেক্ষভাবে নজরদারি করতে পারছে না। মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের সরকারগুলোর দ্বিমুখী নীতির কারণে এই ইস্যু এখন রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার হয়ে উঠেছে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক পারসা জাফরি মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের এ আচরণের সমালোচনা করে বলেছেন, এটাকে রাজনৈতিকীকরণ করা না হলে মানুষের জীবন আরও সুন্দর হয়ে উঠবে। কিন্তু বর্তমান বিশ্বে ঠিক উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং বৃহৎ শক্তিগুলোর পক্ষপাতমূলক ও স্বেচ্ছাচারী আচরণের কারণে মানবাধিকার মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে। এ অবস্থায় বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতির উপর যে গবেষণা বা তদন্ত হয়েছে তার সাথে বাস্তবতার কোনো মিল নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বৃহৎ শক্তিগুলো দ্বারা প্রভাবিত এসব গবেষণার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করা। এর ফলে কেবল মানবাধিকার পরিষদের নিরপেক্ষতা, মর্যাদা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে।
মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ থেকে বোঝা যায় যেখানেই তাদের স্বার্থ রয়েছে সেখানেই তারা অন্য দেশের বিরুদ্ধে এই ইস্যুকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যভাবে বলা যায়, গণতন্ত্র ও মানবাধিকারের সবচেয়ে বড় শত্রু তারাই যারা এটাকে সেই সব দেশের সরকার ও জাতির বিরুদ্ধে ব্যবহার করে যারা কিনা সাম্রাজ্যবাদী শক্তির অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সোচ্চার। মানবাধিকারের দাবিদাররা এমন সময় মানবাধিকার রক্ষার কথা বলছে যখন তারা নিজেরাই ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে, এমনকি জরুরি ওষুধ এবং অন্যান্য পণ্য আমদানি থেকেও ইরানকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে নিষেধাজ্ঞার কবলে পড়ে বহু ইরানি এ পর্যন্ত চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে।
ইসলামী ইরান মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতি তীব্র সমালোচনা করে এ ব্যাপারে নিরপেক্ষ আচরণ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। একই সাথে ইরান এও জানিয়েছে, সব জাতির নিজস্ব ধর্মবিশ্বাস, সংবিধান এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো তাদের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কিত আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 ռոպեի